exclusively on FusionBD.com.
Guasha.
শুনছেন এবিএস রেডিও 89.2 FM, শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছে শামি, আর সঙ্গে আছে কুয়াশা এক্সপ্রাইসের গল্প এই মুহূর্তে, তারপর চলে যাবো কুয়াশার মূল গল্পে। আজকের কুয়াশা এক্সপ্রাইসের যে শক্তি ঘটনা শুনবেন তা হচ্ছে দ্য মার্ডার অফ বডি ক্রেইগ। আসুন তাহলে শুনি কুয়াশা এক্সপ্রাইসে দ্য মার্ডার অফ বডি ক্রেইগ। তারপর আমার শিক্ষা সবার মৌলিক অধিকার, কথা আছে শিক্ষাই জাতি হয়ে প্রাণিত। জীবনে বড় কিছু একটা করার জন্য শিক্ষার প্রয়োজন অবশ্যই হবে, আর এই শিক্ষা নিতে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে যাই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য কতটা নিরাপদ? না, ভুল বললাম, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ তবে ভেতরের অথবা বাইরের মানুষগুলো? একটা বাচ্চা তার বাসা থেকে স্কুলে যাবে, কে জানে হয়তো এইটুকু সময়ের মধ্যেই ঘটে যেতে পারে অকল্পনীয় কিছু। আলাস্কা কানাডার উত্তর পশ্চিমে অবস্থিত শহরটি ইউনাইটেড স্টেটস এর বৃহত্তর আর জনবিরল শহর। মূলত এই শহরের অধিকাংশ খালি জায়গা পাহাড় আর বনের জন্য জনপ্রিয়। এখানে যেমন বন্য প্রাণী বসবাস, তেমনই রয়েছে অনেক উপশহর। অন্যান্য দেশ থেকে পর্যটকরা এখানে আসে স্কিং, মাউন্টেন বাইকিং আর হাইকিং করতে। এই আলাস্কার অ্যাঙ্কোরেজে বাস করত 18 বছর বয়সী বনি ক্রিস্টিন ক্রেইগ। অ্যালাস্কার অ্যাঙ্কোরেজে জন্ম বনে, বাবা মা এক ভাই এক বোন নিয়ে তার পরিবার। বাবা মায় ডিভোর্স হয়ে যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে, সেখানে জন্ম নেয় তার ছোট দুই ভাই বোন। মা আর সৎ বাবার সাথে বসবাস করতে শুরু করেছে। পরবর্তীতে এই সৎ বাবার সাথেও তার মায়ের ডিভোর্স হয়ে যায়। সে আর তার সৎ ভাই বোন মিলে তার সৎ বাবার সাথেই থাকে। বোনের ছোট ভাই নাম অ্যাডাম, যার বয়স 13 বছর, আর সবচেয়ে ছোট বোন 12 বছর বয়সী স্যামান্থা। বোনি ইউনিভার্সিটি অফ আলাস্কার প্রথম বর্ষের ছাত্রী, দেখতে খুব সুন্দরী ছিল সে, আর তার স্বভাবও ছিল চটপটে। সে অনেক বন্ধু বান্ধব প্রিয় ছিল, ক্লাসে সবার সাথে মিলেমিশে চলত। যে একবার তার সাথে কথা বলতো সেই তার বন্ধু হয়ে যেত। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও সে পারদর্শী ছিল। এছাড়া অন্যান্য সামাজিক কর্মকাণ্ড যেমন মাদকদ্রব্য, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, এসবের বিরুদ্ধে সে সক্রিয় ভূমিকা পালন করত। বাসের সবচেয়ে বড় বোন হওয়ায় ছোট দুই ভাই বোনের প্রতি যেমন দায়িত্ব পালন করত, তেমনি সারা দিন তাদের সাথে দুষ্টুমিতে মেতে থাকত। প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও মায়ের সাথে যেত দেখা করতে। 1994 সালের 28 সেপ্টেম্বর সকাল 7টায় বোনের ইংলিশ ক্লাস। বাসা থেকে অনেক দূরে হলেও সে কখনো তার ক্লাসে পৌঁছতে দেরি করেনি, এই জন্য শিক্ষকরা তাকে খুব পছন্দ করত। অন্য সব দিনের মতো সেদিনও সে খুব ভোরে বাসা থেকে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। 45 মিনিটের পথ হেঁটে বাস স্টপে যেতে হবে, তারপর সেখান থেকে বাসে করে কলেজে। কিন্তু সেদিন তার আর কলেজে পৌঁছানো হলো না। কলেজ থেকে বাসায় আসতে বোনের সাধারণত রাত 9টা 10টার মতো বেজে যায়। সেদিন রাতে যখন বোনের ছোট ভাই বোন অ্যাডাম আর স্যামান্থা তাদের বাড়ির দুইতলায় বসে পড়ালেখা করছিল, তখন তারা শুনতে পেল কে যেন কলিং বেল বাজাচ্ছে বারবার। স্যামান্থা নিচে নেমে আসতেই তার বাবা দরজা খুলে দিল। একটা লোক এসে তার বাবাকে কি যেন বললো, সে শুধু শুনতে পেল তার বাবা জোরে চিৎকার করে কান্না করতে করতে বলল, নো, দিস ক্যানট হ্যাপেন, নট মাই বোনি। স্যামান্থা সেদিনই প্রথম তার বাবাকে কান্না করতে দেখে। সে ঘটনাটা কিছুটা আঁচ করতে পেরেও বারবার প্রার্থনা করছিল যে তার বোন যেন অন্তত কোনো একটা হাসপাতালে থাকে, অন্তত বেঁচে যেন থাকে। তাদের মা ক্যারেন সেই মুহূর্তে ফ্লোরিডাতে ছুটি কাটাচ্ছিল, সুতরাং সেখানকার সময় তখন রাত 2টা বাজে। তখন সে খবর পায় তার বড় মেয়ে বোনের অবস্থা ভালো। আলাস্কার টহল সৈনিকদের একজন তাকে ফোন দিয়ে জানায় যে বোনি একটি হাইকিং অ্যাক্সিডেন্টে মারা গেছে। ক্যারেন এটা শুনে খুব অবাক হলো। তার কাছে প্রথমে মনে হয় যে কেউ তার সাথে হয়তো দুষ্টুমি করছে, কারণ বোনের তো এমন সময় হাইকিং এ যাওয়ারই কথা না। কিন্তু না, এটাই সত্যি, কেউ তার সাথে দুষ্টুমি করছিল না। 1994 সালের 28 সেপ্টেম্বর দুপুরে একজন হাইকার বনি মৃতদেহ বাস্তব থেকে 10 মাইল দূরে অবস্থিত একটি খাত ম্যাথা ক্রিকে ভাসতে দেখে। তারপর সঙ্গে সঙ্গে পানি ছিটে তুলে আনে। এরপর আশপাশ থেকে তহসিলে খুঁজে তাদের খবর দেয়। কোনো আইডি কার্ড না থাকায় প্রথমে তারা মৃতদেহটির কোনো পরিচয় পায় না। পরে হাতে তার কলেজের একটি রিং দেখতে পায় তারা, সেখান থেকে তার পরিচয় শনাক্ত করে। বনির মা ক্যারেনের কাছে পুরো ঘটনাতে কেমন যেন সন্দেহজনক মনে হয়, কারণ বনি কখনো ক্লাস মিস দেয় না, তাই সে ক্লাস ফাঁকি দিয়ে একা একা কেন হাইকিংয়ে যাবে, আর তার কাছে কোনো গাড়িও নেই। সুতরাং সে এতটা দূর ম্যাকা ক্রিকে হেঁটে হেঁটে কিভাবে যাবে? কেউ না কেউ তো তাকে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে গেছে। তাহলে তার সাথীর জন গেল কোথায়? আর কেই বা ছিল সে? ক্যারেন খবর পাওয়া মাত্র ফ্লোরিডা থেকে অ্যাঙ্কোরেজের উদ্দেশ্যে রওনা দেয়। ফেরার পথে তার শুধু মনে হতে থাকে যে সে ফ্লোরিডা যাওয়ার আগে তার ছেলে মেয়েদের সাথে দেখা করে যেতে চেয়েছিল। অ্যালাবামার স্যামান্থা গিয়ে তার সাথে দেখা করলেও বনি তার ক্লাসের জন্য যেতে পারেনি। এতে করে তার খুব মন খারাপ হয়েছিল। কিন্তু বনি ফোন করে বলেছিল যে ছুটি কাটিয়ে দেশে ফিরলে সে তার মায়ের বাসায় গিয়ে কিছুদিন থেকে আসবে। কিন্তু কে জানত যে তার মায়ের সাথে আর কোনোদিন তার দেখা হবে না? তবু ক্যারেন নিজেকে আশা দিতে থাকে যে এসব মিথ্যা। সে হয়তো বিমান থেকে নেমেই দেখবে এয়ারপোর্টে তার মেয়ে বনি দাঁড়িয়ে আছে, তাকে জড়িয়ে ধরে বলবে, মম আই এম সরি দ্যাট আই কুডন্ট মিট ইউ বিফোর, সো আই কেম হিয়ার টু সারপ্রাইজ ইউ। কিন্তু না, তেমন কিছুই হয়নি। বিমান থেকে নেমেই তাকে সরাসরি বনের অন্ত্যেষ্টিক্রিয়ায় চলে যেতে হলো। শেষবারের মতো কফিনে রাখা মেয়ের মৃতদেহটা দেখল সে, শেষবারের মতো সে মেয়ের মুখে হাত ছুঁয়ে দেখল। আর তখনই তার মনের সন্দেহ আরো তীব্র হল। সে যখন বনির হাত ধরেছিল তখন সে স্পষ্ট বুঝতে পারল তার মেয়ের আঙুলের গ্রন্থিগুলো ভাঙা। এছাড়াও বনির মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা যায়। কিন্তু এটা দেখে পুলিশ বলে যে উঁচু পাহাড় থেকে খাতে পড়ে যাওয়ার সময় হয়তো মাথায় আঘাত লেগেছে। পুলিশ বনির মৃত্যুকে কেবল দুর্ঘটনা বলছে। তারা বলে বনি হয়তো সেদিন কৌতূহল বশত তার ক্লাস ফাঁকি দিয়ে দূরে হাইকিং করার সিদ্ধান্ত নেয়, আর তখনই দুর্ঘটনা ঘটে, আর এভাবেই তার মৃত্যু হয়। কিন্তু বনির মা এটা মানতে নারাজ। সে তাদের বলে যে তার মেয়েকে খুন করা হয়েছে, আর যেভাবেই হোক সে তার মেয়ের খুনিকে খুঁজে বের করবে। ক্যারেন তার সাংবাদিক এবং মিডিয়াতে কাজ করে এমন কিছু বন্ধুদের পুরো ঘটনাটা খুলে বলল। সাথে তার একজন পরিচিত মহিলা পুলিশ ছিল, সেই রহস্য উদ্ঘাটনে তারও সাহায্য চাইল। পুলিশ তার সাহায্যে এগিয়ে গেল। যে পাহাড়ের খাতে বনির মৃতদেহ ভাসছিল সেখানে এবং সেখানকার আশেপাশের সব জায়গায় আবারও তল্লাশি চালানো হলো, কোনো প্রমাণ খুঁজে পাওয়ার আশায়। পাহাড়ের যে স্থান থেকে বনি পড়ে যায় বলে ধারণা করা হয়, পুলিশ সেখানে খুঁজে একটি রক্ত মাখা পাতা পায়। পাতাটা বেশ বড় ছিল আর পাহাড়ের কোল থেকে বেশ খানিকটা দূরে পড়েছিল সেটি। তাই পুলিশ ধারণা করে যে সেখান থেকে নিচে পড়ার আগেই বনিকে আঘাত করা হয়। কিন্তু যেহেতু সেখানে এই খুনের আর কোনো প্রমাণ বা চিহ্ন খুঁজে পাওয়া যায়নি, সেহেতু পুলিশের জন্য খুনি খুঁজে বের করাটা অনেক কঠিন হয়ে যাবে। তাই তারা একবার ক্যারেনকে বলে বনির মৃত্যুটা যে আসলে একটা খুন, এটা সমাধান নিয়ে খুব বেশি আশাবাদী না হতে, কারণ এই খুনিকে খুঁজে পাওয়া অসম্ভব, তাই এটাকে দুর্ঘটনা বলেই মেনে নিতে। কিন্তু ক্যারেন তো হার মানার পাত্র না, সে পুলিশের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার কাছে মনে হচ্ছিল পুলিশটা কোনো এক অজানা কারণে তার কাছ থেকে কিছু তথ্য লুকোচ্ছে। ঘটনা এখানে সীমাবদ্ধ না। বেশ কিছু বছর আগে বনির মা ক্যারেন পুলিশের গুপ্তচর হয়ে অনেকদিন কাজ করে, যেখানে তার কাজে থাকে এলাকার অন্যতম ড্রাগ ডিলারদের খুঁজে বের করা। কিছুদিন তার ইনভেস্টিগেশন ভালোই চলে, কিন্তু একসময় সে ড্রাগ ডিলার খবর পেয়ে যায় যে ক্যারেন আসলে পুলিশের একজন গুপ্তচর। এর মধ্যে একদিন তার কাছে খবর আসে যে ড্রাগ ডিলারের লোক তার ও তার পরিবারের পেছনে লেগেছে। সে খুব একটা পাত্তা দেয় না, কারণ পুলিশের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে তার আসল পরিচয় গোপন রাখার জন্য। সে তার গুপ্তচরের অভিযানে বেশ কিছু ড্রাগ ডিলারকে জেলে ফেলে। এরপর সে গুপ্তচরের চাকরি ছেড়ে দেয়। অন্যদিকে সে ড্রাগ ডিলার গুলো জেল থেকে যেদিন ছাড়া পায় তার পরের দিনে তার মেয়ে বনি খুন হয়। এই সব মিলে ক্যারেনের মনে হতে থাকে যে তার মেয়ের মৃত্যুর জন্য আসলে সে দায়ী, তাই তাকে খুনের রহস্য ভেদ করতেই হবে। আর যতদিন না রহস্য সমাধান হচ্ছে ততদিন সে থেমে থাকবে না বলে প্রতিজ্ঞা করে। পুলিশও তাদের মতো তদন্ত চালিয়ে দিতে থাকে, কিন্তু সে পাহাড় থেকে পাওয়া রক্তাক্ত পাতায় পাওয়া ডিএনএ ছাড়া আর কোনো প্রমাণই পাওয়া যায়। এভাবেই কেটে যায় একটি বছর। এর মধ্যে একজন ইনভেস্টিগেটরের সাথে বনির মা কথা বলে। সে তাকে জানায় যে গুপ্তচর থাকাকালীন সে একজনের কাছ থেকে খবর পায় যে ড্রাগ ডিলাররা তার পরিবারের পেছনে লেগেছে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। কারণ সে ইনভেস্টিগেটরকে বারবার জিজ্ঞাসা করে যে সেই তথ্য কার কাছ থেকে পেয়েছে, কিন্তু সে জানায় না। কারণ যার কাছ থেকে সে তথ্যটা পেয়েছিল তাকে কথা দিয়েছিল যে তার পরিচয় সে কাউকে বলবে না। ইনভেস্টিগেটর তার সব কথা শোনে, কিন্তু ক্যারেনের কাছে মনে হয় সে তার কথাগুলো আমলে নেয়নি। 1995 সাল অর্থাৎ এক বছর পর বনির এক শিক্ষিকা ক্যারেনের সাথে যোগাযোগ করে। সে জানায় বনির ক্লাসের একটা ছেলেকে নাকি তার সন্দেহ হয়েছে। তার মনে হয় সেই ছেলেটি কোনোভাবে বনির খুনের সাথে জড়িত, কারণ সেই ছেলেটি ডায়েরিতে বনির মৃত্যুর দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বরকে ঘিরে অনেক কিছু লিখেছে। তার মধ্যে কিছু লেখার শিরোনাম এমন, ভেরি টাফ ডে, পুত্রা টেস্ট। আবার সেদিন নাকি সে ক্লাসে আসে অনেক দেরিতে, আর আসার পর তাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল। তার সারা শরীর আর জামা কাপড় ভেজা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল ক্লাসে আসার পথে সে পানিতে পড়ে গিয়েছে। আর তার ডায়েরিতে হিংস্র মনোভাব সম্পন্ন আরো অনেক লেখা রয়েছে। কিন্তু বনির মৃত্যুর পর তার ডায়েরির লেখাগুলো কেমন যেন শান্তিপূর্ণ হয়ে যায়। পুলিশ সেই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে আর সেই সাথে ডিএনএ টেস্ট করে, কিন্তু ডিএনএ ম্যাচ হয় না। আবার আরেকজন আদালতে সাক্ষী দেয় যে ছেলেটি বনির মৃত্যুর সময় তার সাথে ছিল, তাই এই খুনের মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ক্যারেন জানে যে বনির ক্লাসমেট একা এরকম একটা খুন করতে পারবে না, তার সাথে নিশ্চয়ই আরেকজন ছিল। আর আরেকদিন যদি থেকেই থাকে তাহলে এই ছেলের ডিএনএর সাথে সেই ডিএনএ ম্যাচ করবে না। সে আরো খোঁজ নিয়ে দেখে যে এই ছেলের বিরুদ্ধে একটি স্ট্রিট ফাইটের চার্জ আরোপ করা হয়েছিল, যেখান থেকে তাকে জামিনে ছাড়িয়ে আনে তারই এক বন্ধু, যে তিনি আরেকটা খুনের মামলার সাথে জড়িত। ঘটনায় এভাবে একটার পর এক জট বাড়তে থাকে। যত দিন যেতে থাকে মামলা ততই রহস্যময় হতে থাকে। একটা কেস সেটা যতই রহস্যময় হোক না কেন, মাসের পর মাস সেটা অমীমাংসিত থেকে গেলে একসময় সেটা হারিয়ে যায়। এরকমটা যেন বনির কেসের সাথে না হয় সেজন্য ক্যারেন একটা ক্যাম্পেইন শুরু করে। সে বেশ কিছু প্রচারপত্র আশেপাশে সব জায়গায় বিলোতে থাকে। এছাড়া বাম্পার স্টিকার বানিয়ে সেগুলো বাস ট্রেন সহ সব জায়গায় লাগিয়ে দেয়। এই প্রচারপত্রের বাম্পার স্টিকারের শিরোনাম ছিল হু কিলস বনি। এতে করে যারা জানতো না তারাও এর সম্পর্কে জানতে শুরু করলো। আবার এক একজন এক এক রকম তথ্য দিতে থাকলো, কিন্তু এগুলো কোনোটাই খুনের রহস্যকে সমাধানের পথে নিয়ে যাচ্ছিল না। এক পর্যায়ে পুলিশেরা ক্যারেনের বাড়াবাড়ি দেখে তার উপর রাগ হয়ে যায়। ক্যারেনের সাথে তারা যোগাযোগ কমিয়ে দেয়। নিজেদের মতো এই কেস নিয়ে তদন্ত চালিয়ে যেতে থাকে। তারা বনির ক্লাসমেট, প্রতিবেশী আর তার সাথে যারা কাজ করতো, তার খুনের দিন সে যেই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল সেখানকার মানুষ সবাইকে জিজ্ঞাসাবাদ করে। প্রায় এক সপ্তাহ চলেই জিজ্ঞাসাবাদ, কিন্তু কেউ সেদিন দেখেনি বনিকে। তার পরিচিতরাও জানে না কিছু। অন্যদিকে বনির মা ক্যারেন এই সম্পর্কে কোনো তথ্যই পায় না। দিনের পর দিন সে অনুশোচনায় ভুগতে থাকে যে তার জন্য তার মেয়ের জীবন গেছে। প্রথমত সে তার ডিভোর্সের পর ছেলে মেয়েদেরকে ছেড়ে আলাদা হয়ে যায়। তারপর নিজের পরিবারের ঝুঁকির কথা না ভেবেই সে গুপ্তচরের কাজ করে ভয়ঙ্কর অপরাধীদের জেলে ভরে। মেয়ের খুনের জন্য সে নিজেই দায়ী এমনটাই মনে করতে থাকে সে। কিন্তু টহল সৈনিকরা তাকে বনির মৃত্যুর ব্যাপারে আরেকটা তথ্য গোপন রেখেছিল, যেটা পুরো কেসটাকে বদলে দিতে পারত। এভাবে বেশ কিছু মাস কেটে যায়। একদিকে বনির মা ভাবতে থাকে তার মেয়ের মৃত্যুর জন্য সে দায়ী, অন্যদিকে পুলিশরা তাকে বিশ্বাস করতে চায় না। তারা ভাবে মৃত্যুর কারণ সম্পূর্ণ আলাদা। তাই টহল সৈনিকরা অবশেষে ক্যারেনকে সে গোপন তথ্যটা জানায়। বনির মৃত্যুর আগে তাকে কয়েকবার খুব নির্মমভাবে ধর্ষণ করা হয়। এখন বলতে গেলে তার খুনের রহস্য একটা সমাধান পেয়েছে। শুধুমাত্র পাহাড়ে পাওয়া সেই ডিএনএ ম্যাচ খুঁজে পেলেই খুনি বের হয়ে আসবে। পুলিশ বেশ কয়েকজনকেই তাদের সন্দেহের তালিকায় রাখে, যেমন বনির প্রেমিক, কিছু ড্রাগ ডিলার। কিন্তু কোনো ড্রাগ ডিলারের ডিএনএ ম্যাচ হয় না। আর বনির প্রেমিক তো ক্যালিফোর্নিয়াতে থাকে, সেখানেই কলেজে পড়ে, তার তো খুনের সাথে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, সন্দেহের তালিকায় আরে চলা যে বোনের মৃত্যুর আগের রাতেই শহরের বাইরে একটি ট্রিপ থেকে বাসায় ফিরে, আর সে হচ্ছে বোনের সৎ বাবা। সবাই দেখতে খুব অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় ছোট মেয়ে সামান্থা, সেটা কিছুতেই মেনে নিতে পারে না, কারণ তার বাবা কখনো তাদের সাথে ধমক দিয়ে কোনো কথা বলেনি। সে কিভাবে খুন করতে পারে? পুলিশ তার ডিএনএ স্যাম্পল নেয় পরীক্ষা করার জন্য, কিন্তু না, এবারও রেজাল্ট নেগেটিভ। 1998 সাল বনি ক্রিস্টিন ক্রেইগের হত্যার 4 বছর কেটে গেছে, কোনো সমাধান পাওয়া যায়নি এখন। খুঁজে বের করে যাচ্ছে না আসল খুনি কেউ। পুলিশ আর টহল সৈনিকরা তখন তদন্ত চালিয়ে যাচ্ছে, ঠিক তখন সৈনিকদের একজন প্রাক্তন সিটি বাস ড্রাইভারকে সন্দেহ করা শুরু করে, কারণ বনি প্রতিদিন সেই বাসেই যাওয়া আসা করত। যখন আর কোনো সম্ভাব্য খুনি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সে ভেবে দেখল বাস ড্রাইভারের খুনের সাথে জড়িত থাকার একটা সম্ভাবনা থাকতে পারে। কারণ স্কুলের এক মেয়েকে হয়রানির অভিযোগে তার চাকরি চলে যায়, কিন্তু আবারও সেই একই ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ। এভাবে মাসের পর মাস কেটে যেতে থাকে। বনির মা হু কিলড বনি শিরোনামে তার ক্যাম্পেইন চালিয়ে যেতে থাকে, যেন সময়ের আড়ালে এই কেস বিলীন না হয়ে যায়। এর মধ্যে পুলিশ সেই এলাকায় প্রায় 100 জনের ডিএনএ টেস্ট করে, কিন্তু পজিটিভ কোনো রেজাল্ট আসে না। 2006 সাল বনির হত্যার 12 বছর কেটে যায়। হঠাৎ এলাস্কার পুলিশের কাছে স্টেট ক্রাইম ল্যাব থেকে একটা ফোন আসে, সেখান থেকে জানায় তারা কোডি সিস্টেমের মাধ্যমে একটা ডিএনএ ম্যাচ খুঁজে পেয়েছে। পুলিশ দেখলো সেই ডিএনএ ম্যাচটা বনির খুনি। কোডির ডিএনএ হচ্ছে কম্বাইন্ড ডিএনএ ইন্ডেক্স সিস্টেম, যেখানে ডিএনএ স্যাম্পলসের একটি ন্যাশনাল ডাটাবেস থাকে। যেসব অপরাধীরা অপরাধ করে ধরা খায় তাদের ডিএনএ সহ যাবতীয় তথ্য এখানে জমা থাকে। বনির খুনি ইউনাইটেড স্টেটসের নিউ হ্যাম্পশায়ারের জেলে রয়েছে। সে 2003 সালে একটা ডাকাতির অপরাধে জেল খাচ্ছে। লোকটির নাম কেনেথ ডিয়ার। এই খবর পেয়ে পুলিশ সাথে সাথে সেখানে চলে গেল। তারপর তার আনঅফিশিয়াল ইন্টারভিউ নেয় পুলিশ, জিজ্ঞেস করে বনির কথা, কিন্তু সে বলে সে নাকি এই নামে কাউকে চেনেই না। তারপর পুলিশ তাকে 1994 সালের 28 সেপ্টেম্বরের ঘটনা বলে। এর উত্তরে সে বলে তার নাকি এমন কিছুই মনে নেই। বনির ছবি দেখালেও সে একই উত্তর দেয়, কিন্তু যতই না বলি জেনে তো আর মিথ্যে বলে না। বনি হত্যার মামলায় ডিওরকে আসামি করে শুরু হয় বিচার পর্ব। কাঠগড়ায় দাঁড়া করানো হয় তাকে। বনির মা ক্যারেনের যেন খুশির সীমা থাকে না। অবশেষে তার মেয়ের খুনিকে পাওয়া গেছে, কিন্তু আদালতে ডিওন কিছুতেই স্বীকার করে না। তারপর ডিএনএ ম্যাচের কথা বললে সে স্বীকার করে যে ওটা সেই ছিল, কিন্তু চট করে একটা মিথ্যা গল্প সাজিয়ে ফেলে। বলে সে নাকি বনিকে হত্যা করেনি, বনির সাথে তার আগে থেকে একটা সম্পর্ক ছিল, সেদিন বনি ক্লাস ফাঁকি দিয়েছিল, তারপর তারা দুইজন একসাথে কিছু সময় কাটাবে বলে ঠিক করে। বনি নাকি পাহাড় পছন্দ, তাই তারা সেখানে যায় ঘুরতে। সে বনিকে ধর্ষণ করেনি, এটা তাদের দুজনের মত ছিল, যেহেতু তাদের মধ্যে আগে থেকে একটা সম্পর্ক আছে। কিন্তু হঠাৎ করে বনির পা পিছলে বনি পাহাড় থেকে পড়ে মারা যায়। সে ঘটনায় খুব বেশি ভয় পেয়ে গেছে, তাই আর কাউকে ব্যাপারে কিছু জানেনি। এইবার এই কেসটা নতুন এক লাগ। জিয়ান বলে এক কথা, আর অন্যদিকে বনির মা দাবি করে অন্যটা। কেস যেন কিছুতেই থামে না। বনি যেহেতু সেই সময় তার প্রেমিকের সাথে অনেক বছর ধরে একসাথে ছিল, তাই সে কিছুতেই এমন কাজ করবে না বলে জানায় ক্যারেন। অন্যদিকে ডিওন কিছুতে স্বীকার করে না যে সেই বনিকে ধর্ষণ করে হত্যা করেছিল। কেস চলতেই থাকে, আর হয়ে যায় বছরের পর বছর। অবশেষে 2011 সালের 12 জুন আদালতে প্রমাণ হয় ডিওন বনিকে ধর্ষণ করে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করে পাহাড় থেকে ফেলে দেয়। সেদিন ডিওনের প্রাক্তন স্ত্রী জানায় যে সেই সময় বনি নামের কারোর সাথে তার স্বামীর কোনো সম্পর্ক ছিল না, থাকলে সে অবশ্যই জানত। এরপর ডিওন নিজেই তার দোষ স্বীকার করে উকিলের কাছে সব খুলে পড়ে, কিভাবে বনি ক্লাসে যাওয়ার সময় তাকে লিফট দেওয়ার কথা বলে তার গাড়িতে তোলে, তারপর মাথায় আঘাত করে, তারপর তাকে অজ্ঞান করে পাহাড়ে নিয়ে যাওয়ার পর বনির জ্ঞান ফিরে। ডিওন যখন তাকে ধর্ষণ করছিল তখন সে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, এতে সে রেগে গিয়ে তাকে মাথায় আঘাত করে মেরে ফেলে দেয় নিজে। কোর্ট ডিওনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 124 বছর জেলের শাস্তি প্রদান করে 2011 সালের 31 অক্টোবর। বনির মৃত্যু 17 বছর পর অবশেষে তার খুনি সাজা পেল আর বনির মা যেন প্রশান্তি খুঁজে পেল। অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জীবন। আজকে এক্সপ্রাইজে বনির মায়ের ভূমিকা ছিল অনেক বেশি। তার হার না মারা মনোভাবে শেষ পর্যন্ত তার মেয়ের খুনিকে খুঁজে বের করতে সাহায্য করেছে। অবশেষে সেই খুনিও শাস্তি পেয়েছে। ঠিক এভাবে ন্যায্য যে কোনো কিছু পেতে হলে থাকতে হবে অদম্য অধ্যবসায়। মনি হত্যাকাণ্ডের মতো এরকম ঘটনা আর না ঘটুক সে প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের কুয়াশার এক্সপ্রাইজ। এতক্ষণ কুয়াশা এক্সপ্রাইজে শুনলেন দ্য মার্ডার অফ বনি ক্রেইগ। আর সময় হয়ে গেছে কুয়াশার মূল কাহিনীতে যাওয়ার। আজকের গল্পটি লিখেছেন আমাদের জন্য ফাতেমা কাইমি। গল্পটির প্রথম পর্ব এখন শুনবো, তারপরে আবার ফিরে আসছি। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আমি শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়। আসুন চলে যেতে রেডিও 89.2 FM। আমাদের জীবনে প্রতিনিয়ত কত কিছুই না ঘটে যায়। কখনো কখনো সেই ঘটে যাওয়া ঘটনা বা দুর্ঘটনা আমরা ভুলে যাই, আবার কখনো সেই সব ঘটনা আমাদের মনে গেঁথে যায় চিরতরে। কোনো কোনো ঘটনার ব্যাখ্যা আমরা না খুঁজেই পেয়ে যাই, আবার কোনো কোনো ঘটনার ব্যাখ্যা আমরা খুঁজেও পাই না। আজ আমরা কুয়াশায় শুনবো এমনই এক ঘটনা যার শুরুটা খুব সুন্দর হলেও শেষটা ছিল ভয়ঙ্কর। চৌধুরী বাড়ির পিকনিক আজ। ব্যাপারটাকে পিকনিক বললে ভুল হবে। চৌধুরী বাড়ির ছেলে মেয়েরা অনেক দিন পরে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। এদের মধ্যে রয়েছে তৌফিক, নাইম, আকাশ, নওশিন ও মুনিয়া। সম্পর্কে ওরা চাচাতো ভাই বোন। পরীক্ষার জন্য শিহাব এবার যেতে পারছে না ওদের সাথে। প্রায় 3 সপ্তাহ ধরে প্ল্যান করেছে ট্যুরের জন্য। শেষ পর্যন্ত পরীক্ষার জন্য আটকে গেছে শিহাব। সব কিছু গাড়িতে উঠানো হয়ে যাওয়ার পরে গাড়ি ছেড়ে দেয়। বারান্দায় দাঁড়িয়ে শিহাব দেখতে থাকে গাড়ি যাওয়ার দৃশ্য। হঠাৎ তার শিহাবের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে।
শিহাবের অনেক মন খারাপ হয়েছে রে।
আমাদেরও একা একা লাগবে ওকে ছাড়া। শিহাবকে ছাড়া মজাই হবে না।
একটা কথা বলবো ভাইয়া, কোনো উল্টা পাল্টা কথা জিজ্ঞেস করবি না। গাড়ি ড্রাইভ করছি, উল্টা পাল্টা কথা বললে অ্যাক্সিডেন্ট করে মরবো কিন্তু সবাই।
না 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 না, আমি জানতে চাইছিলাম যে আমরা কি কোথায় উঠবো।
এটা কেমন কথা?
আপনি তুমি ওর কথায় অবাক হলো না তো? ও তো এমন,
আপনি বিশ্বাস করো ভাইয়া, আকাশ মিলে গত 2 দিন ধরে কেমন কেমন যেন কথা বলে, কি বলছে সেটা স্পষ্ট বোঝাও যায় না। আমি জানতে চাইলেই বলে কিচ্ছু না।
ভালো কথা, আমিও তো জানি না। আচ্ছা তৌফিক, আমরা গিয়ে উঠছি কোথায় রে?
আপনি, আমি কথা বলে রেখেছি আমার এক ফ্রেন্ডের সাথে, ও ব্যবস্থা করে রেখেছে।
দেখিস আবার কোনো ঝামেলা যেন না হয়, তাহলে বাবা আর চাচুরা কখনো আমাদের একা ছাড়বে না। দাদু তো ভীষণ রাগ করবে, এবারে তো অনেক কষ্টে ম্যানেজ করেছি।
আমার মাথায় আছে। আচ্ছা মনিয়া আর আকাশ কি করিস রে? কোনো সারা শব্দ পাচ্ছি না।
ওরা দুজন তো সেই কখন ঘুম, গাড়িতে উঠেই ঘুম দিয়েছে।
ও আচ্ছা, আপনি আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু ফোনে নেটওয়ার্ক তেমন পাওয়া যায় না, তুমি বাসায় ফোন করে এখনই বলে দাও।
এখন এই কথা বললে বলবে গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আয়।
তা ঠিক,
গিয়ে জানানো যাবে বরং।
বাসায় জানালে সমস্যা হবে এই ভেবে আর ফোন করে না ওরা কেউ। কিন্তু ওরা জানতো না এটাই ছিল ওদের সবচেয়ে বড় এবং প্রথম ভুল।
আচ্ছা আমরা কি শুধু ঘুরেই চলে আসব?
হ্যাঁ, তবে এবারে ট্যুরটা হবে অন্য সব ট্যুরের চেয়ে একদম আলাদা।
এই মুনিয়াটা সারা জীবন ঘুমিয়েই কাটিয়ে দিল, যেখানেই যাবে সেখানেই ঘুম।
জোরে ধাক্কা দাও তো।
আই মুনিয়া, মুনিয়া, এই ওঠ, পানি ঢেলে দিলাম কিন্তু।
আহা, কি সমস্যা? ভালো হবে না কিন্তু এমন করলে।
খারাপটা কি হবে শুনি?
আমার না এই তামাশা জিনিসটা একদম পছন্দ না।
আচ্ছা আমাকে বলতো, তুই এমন কেন?
হ্যাঁ তোমরা সবাই অনেক ভালো আর আমি একাই খারাপ, শান্তি।
আহা, আমি কি তাই বলেছি নাকি? আমি তো বলতে চাইছিলাম তুই এমন করে সব জায়গাতে ঘুমিয়ে পড়িস কেন?
তোর কি করবো,
আচ্ছা ঠিক আছে, তুই ঘুমিয়ে থাক, তাই ভালো।
কি বললে?
এই এই সবাইকে একটা কথা বলা হয়নি, সেটা হলো কেউ একা একা কাউকে না বলে কোথাও যাবি না।
কেন, গেলে কি হবে?
না মানে ইয়ে অপরিচিত জায়গা তো, তাই আর কি, হারিয়ে গেলে ঝামেলা হবে।
হুম তাও ঠিক,
তুই কথা না বলে সাবধানে গাড়ি চালা। আমার না ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না,
নতুন জায়গাতে এমন হয় মাঝে মাঝে।
বাসাটা কেমন যেন,
কোথায় এত কম টাকায় অন্য কোথাও এত ভালো থাকার জায়গা নেই,
এটাই তো সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে, এত কম টাকা।
একটা কথা বলি আপনি?
হুম বল।
এই বাসাটার মধ্যে একটা মজার ব্যাপার আছে।
কি ব্যাপার?
অনেকদিন এই বাসায় কেউ থাকেনি।
কেন থাকিনি কেন?
এটাই তো রহস্য।
তাহলে তুই আমাদের এখানে আনলি কেন?
আরে আপনি, আমি খুলে বলি তোমাকে, এই জায়গাতে ঠিক কি আছে তা খুঁজে বের করতেই তো এতদূর থেকে এখানে আসলাম।
কাজটা খুবই খারাপ হয়েছে তৌফিক, যদিও আমি এসব বিশ্বাস করি না তবু।
হ্যাঁ আমি স্বীকার করছি, আগে থেকে সবাইকে জানালে তো আসতেই দিত না।
যাই হোক, এসব মনিয়াকে বলার দরকার নেই, শুধু শুধু ভয় পাবে। আসুন যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব।
আচ্ছা দেখা যাবে।
আমি যদি সে ঝাল খেতে পারি না তা বলে রাখুনি, এটা কি বানিয়েছে? আমার মুখ তো একদম জ্বলে গেল।
তুই সবসময় একটা না একটা খুব খুঁজে বের করবি, এত ঝালও না খাবারটা কিন্তু।
আমার সবকিছু বিরক্তিকর লাগছে এখানকার।
না ঠিক বিরক্ত বললে বেশি হয়ে যাবে, জায়গাটা এমনি সুন্দর কিন্তু একটু বেশি নিরিবিলি।
হ্যাঁ মনে হচ্ছে ভূতের বাসে এসে পড়েছি।
আমাদের বাকি দুইজন কোথায়? রাজা অস্বাদের দেখা পাওয়া যাচ্ছে না যে।
ভাইয়ারা তো অনেক আগেই খেয়ে নিয়েছে, এখন মনে হয় ঘরে বসে আড্ডা দিচ্ছে।
কেন আগে খেয়ে নিয়েছে? কেন
ভালো খাবার গুলো নিজেরাই খেয়ে নিয়েছে।
ডাকবেই তো, দুইজন এভাবে আলাদা ঘরে বসে কি যে করছে। এই আকাশ, আকাশ নাইম এদিকে আয় তো।
বলো
ঘরে কি করছিস?
ভালো লাগছে না, কাল সকালে কথা বলি।
কেন কি হয়েছে?
ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না একদমই না।
কি হলো?
নাটক, ঝামেলা না করলে ভালো লাগে না।
যাই হোক রাত হয়েছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে।
এমন ব্যবহার করলো কেন?
কিছু বললে আপনি?
না তেমন কিছু না।
বলো আমাকে, বলবে না?
তেমন কিছু না রে, ভাবছিলাম যে আজকে নাইম কেমন যেন ব্যবহার করলো, তাই না? ও তো এমন করে না কখনো।
কি জানি আমিও না ঠিক বুঝতে পারিনি, ভাইয়া তো কখনো রাগ করে না, আজকে প্রথমবার ভাইয়া কেমন রাগ করতে দেখলাম।
কিছু তো একটা হয়েছে।
তো
হয়েছে নাকি?
কাল সকালে জিজ্ঞেস করলেই জানতে পারবে।
হ্যাঁ যা তুই শোপার।
আর তুমি?
আমি আসছি, তুই যা।
ওকে তাড়াতাড়ি এসো কিন্তু।
কি করতে যে আমাদের এই বাসায় এনেছে তৌফিক, কেমন একটা গা ছমছমে ভাব।
এখানে থেকো না, চলে এসো চলে এসো খুব তাড়াতাড়ি।
কি রে তুই যে শুয়ে পড়লি, আবার উঠলি কখন?
অনেক রাত হয়েছে, ঘুমের সময় এখন।
গলা বসে গেছে ঠান্ডা পানি খেয়ে, চল আসলে অনেক রাত হয়ে গেছে, একসাথে ঘুমিয়ে পড়ি, দেরি হলে আবার ঘুম আসবে না পরে।
কথা শেষ করে ঘুমোতে চলে গেল নসীন, কিন্তু তারা জানতো না কত বড় বিপদ অপেক্ষা করছে সামনে, এমন এক বিপদ যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না।
অনেকদিন পরে আমারও আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে।
আকাশ, উফ, এমন ভাবে ঘুমায়, একা একা দেখতে যাব। হ্যাঁ যাই, যদি চোর টোর হয় যা দেখে আসি।
অনেকদিন পর একজন এদিকে আসছে, পাচ্ছি
আরে শব্দটা তো মনে হয় এদিক থেকে আসছিল, কিন্তু এখন তো আর পাচ্ছি না। এগিয়ে গিয়ে দেখবো, না থাক ঘুমাতে চলে যাই, এভাবে একা একা যাওয়াটা ঠিক হবে না। কে কে ওখানে?
আমি এদিকে আয়।
ও তুই তো ঘুমাচ্ছিলি, উঠলি যে, দাঁড়া আসছি।
আমরা তাহলে আজকে ঘুরতে বেরোচ্ছি।
হ্যাঁ, আশেপাশে অবশ্য দেখার মতো কিছু নাই।
মানে তাহলে কেন এসেছি এখানে? কাল থেকে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বিরক্ত হয়ে গেলাম। এটা তো কোনো কথা না, ফালতু একটা জায়গায় নিয়ে এসে কথাও শুনতে পারবে না, তা তো হবে না।
দেখ ফালতু জায়গা কিনা না জেনে বলবি না।
বাস বাস বাস, নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো দরকার নেই।
কিরে নাইন, কোথায় ছিলি তুই?
বাসার ভেতরেই তো ছিলাম।
না আমি খুঁজেছি তোকে, ভাবলাম বের হয়েছিস।
না বের হইনি, বের হয়ে যাবই বা কোথায়, সব কাজ তো এখানেই।
আমরা নাস্তা শেষ করে সবাই মিলে বের হবো, বুঝলি?
কোথায় যাবো?
আশেপাশে একটু ঘুরে দেখে আসবো।
মুনিয়া দেখ, কতক্ষণ ধরে শুধু হেঁটেই যাচ্ছি, আশেপাশে কেন? পুরো এলাকায় তো আর কোনো বাড়ি নেই।
আমার না ভীষণ পায়ে ব্যথা করছে, চলো না আমরা বাসায় চলে যাই।
একবার যখন বের হয়েছে তখন দেখেই যাই।
আপনি একটা কথা বলি।
বল।
আমার না এই বাসাটা ঠিক ভালো লাগেনি।
ভালো লাগেনি মানে?
এই বাসায় খুব গা ছমছমে একটা ব্যাপার আছে। শুধু তাই না, এই বাসায় কেমন যেন একটা অদ্ভুত ফিল হয়।
আমারও ঠিক ভালো লাগছে না, দেখি কাল পরশুর মধ্যে বাসায় ফিরতে পারি কিনা।
অনেকক্ষণ হাঁটার পরে কোনো ঘর বাড়ি দেখতে পেল না ওরা। সবাই মনে মনে ভীষণ বিরক্ত হলো। বিরক্তির ব্যাপারটা অবশ্য এই জায়গায় আসার পর থেকে শুরু হয়েছে। এমন একটা জায়গাতে কেন তফিকুলে নিয়ে এসেছে তা কেউ বুঝতে পারছে না। জানতে চাইলেও তফিক পরিষ্কার করে কিছু বলছে না। অনেকটা রাস্তা হাঁটার পর শেষ পর্যন্ত কিছু বাড়ি চোখে পড়ে ওদের। ওদেরকে আশেপাশের মানুষ খুব অদ্ভুত ভাবে দেখতে থাকে। মুনিয়া কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু খুব অদ্ভুত ভাবে ওরা দ্রুত ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, যেন খুব ভয় পেয়েছে ওদের দেখে। বাসায় ফিরে যে যার ঘরে চলে যায়। সবার মনে এখন একটাই প্রশ্ন, তফিক কেন কিসের জন্য এখানে নিয়ে এসেছে ওদের?
নাইম, নাইম
মাত্রই তো এখানে ছিল, গেল কোথায়?
নাই নাইম, চিৎকার করছিস যে, কি হয়েছে? আরে নাইমকে পাচ্ছি না।
দেখ আশেপাশেই আছে, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো বাইরে কিনা।
বাইরে থাকলে একটু পরে চলে আসবে, এত ভাবার তো কিছু নেই।
তুমি দেখবে ও কি করেছে।
কি কি করেছো?
আসো এই রুমে আসো, দেখে যাও। আসো
দেখো, এগুলো নাইম করেছে
তো আর কি করবে,
এগুলো এখানে কিভাবে এলো?
আহা, তুমি বুঝতে পারছো না, কাল মুরগি রান্না হয়েছে রাতে, ওই মুরগির নাড়ি ভুড়ি ময়লার বালতিতে ছিল, আমাকে ভয় দেখানোর জন্য এগুলো খাটে এনে রেখেছে।
এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করতে হবে।
এখানে তো কাজের লোক নেই, কাকে দিয়ে পরিষ্কার করাবো?
দাঁড়া, ব্যবস্থা করছি। আমাকে ডাকছিলি তুই?
হ্যাঁ, কোথায় ছিলি? আচ্ছা তুই এত অদ্ভুত আচরণ কেন করছিস?
কথাটা ঠিক বুঝতে পারলাম না। না কিছু না, শোন তোদের সাথে কিছু কথা আছে।
বলো।
তার আগে কথা দিতে হবে যে এই কথা আপনি আর মুনিয়া যেন কোনোভাবেই জানতে না পারে।
কি এমন কথা?
এই জায়গাতে আসার পেছনে একটা কারণ আছে, সেটাই বলবো।
কি কারণ?
এই বাসায় একটা রহস্য আছে।
এই বাসায় একটা রহস্য আছে সেটা তো বুঝতেই পারছি,
সেটা খুঁজে বের করতেই এখানে এসেছি। যাই হোক, কাউকে বলা যাবে না এই ব্যাপারে। তোরা শুয়ে পড়, আমি ঘরে যাচ্ছি।
তাহলে এত রাতে
তোর সাথে কথা আছে আমার, এই জন্য ডাকছি।
এত রাতে কি কথা? কাল সকালে বলো।
বললাম তো দরকার আছে, আয় আমার সাথে।
ওফ, কোথায় যাবো?
বলছি।
ওফ, আচ্ছা চলো। কে আছে ভাইয়া? কি বলবে বলো? ভাইয়া, ভাইয়া কি হলো বলো?
আমার সাথে একটু সামনে
বাসার বাইরে নিয়ে যাবে নাকি এত রাতে? দেখো ভাইয়া, ভয় দেখাবে না একদম। এর আগের বার কিন্তু তুমি আমাকে অনেক ভয় দেখিয়েছিলে।
তাই তুমি বুঝি অনেক ভয় পাও?
আই ভাইয়া, দেখো একদম উল্টা পাল্টা কথা বলবো না।
আমি তো কোনো উল্টা পাল্টা কথা বলছি না।
আমি
তো তোর সাথে কোনোভাবে কথা বলছি।
আমি কিন্তু বাসায় গিয়ে সবাইকে বলে দিব যে তুমি আবার আমাকে ভয় দেখিয়েছো।
বাসায় ফিরতে পারবে বলে আমাকে দেখতে পাচ্ছে বলো, আমাকে আমাকে দেখে
সে রাতে মুনিয়ার সাথে কি হয়েছে তা কেউ জানতেও পারল না। পরদিন সকালে মুনিয়াকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায় বাসার সামনের বারান্দায়। মুখে পানি দেওয়ার পর জ্ঞান ফিরলেও অনেকক্ষণ কারোর সাথে কথা না বলে চুপচাপ বসে আছে মুনিয়া। সবচেয়ে ভয়ঙ্কর কথা, কেউ একজনের মুখে ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে খুব বিশ্রীভাবে।
মুনিয়া, কিছু খাবি? ও তো এখনো কথা বলছে না, কি করবো?
আমিও তো বুঝতে পারছি না কিভাবে কি হলো।
একটা কথা বলি, যা হয়েছে তার জন্য ভাইয়া তুমি দায়ী।
আমি? আমি কি করেছি?
তুমি এই জায়গাটাতে নিয়ে এসেছো আমাদের, এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ না জেনেও তুমি আমাদেরকে এখানে নিয়ে এসেছো। আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝতেও পারবে না, তুমি সবসময় নিজের দিকটাই ভাবো। তোমার যেহেতু কিছু হয়নি, তোমার কিছু যায় আসে না।
তুই কি বলতে চাস, মনি আর এই অবস্থা দেখে আমার খারাপ লাগছে না?
একদমই না, অন্তত তোমাকে দেখে আমার তা মনে হচ্ছে না। এখন এই জিনিসটা যদি তিশার সাথে হতো তখন তুমি বুঝতে। আমি এখন বুঝতে পারছি আপন আর চাচাতো ভাই বোনের মধ্যে কতটা পার্থক্য।
এই তোরা থামতো, এখন নিজেদের মধ্যে ঝগড়া করে সমস্যা বাড়ানোর তো দরকার নেই।
এখন কি করবো? আপনি
ডাক্তার ডাকতে হবে, না হলে ব্যাপারটা আরো খারাপের দিকে যেতে পারে।
নাইন তো গেল ডাক্তার ডাকতে, এমন একটা জায়গাতে এসে পড়েছি যে কোথাও তেমন ভালো ডাক্তার পাওয়া যাবে কিনা তার কোনো ঠিক নেই।
তৌফিক, দাঁড়িয়ে না থেকে বাসায় একটা কল দে।
বাসায় ফোন দিলে এখন ঝামেলা আরো বাড়বে।
এখনো তোমার কাছে ঝামেলাটাই বড় হলো? আমার বোনটার যে এই অবস্থা তোমার খারাপ লাগছে না একটু?
আমি একবারও তেমন কিছু বলিনি, তুই বেশি বুঝিস না। আর নাইম তো ডাক্তার আনতে গিয়েছে।
নাইম ভাইয়া, নাইম ভাইয়া,
কি হয়েছে মরিয়া?
নাইম ভাইয়া কালকে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, তারপর
তারপর ব্যাপার কি হয়েছিল
আমার আর মনে নেই তারপরের কথা, কিন্তু কিন্তু আমি আমি আসলে অনেক ভয় পাচ্ছিলাম।
আর মনে করতে হবে না।
এতক্ষণ প্রথম পর্ব শুনলেন আজকের কাহিনী, যেখানে আমি দেখেছি শুরুতেই তৌফিক, নাইম, আকাশ, নওশিন ও মুনিয়া সম্পর্কে ওরা চাচাতো ভাই বোন, ওরা সবাই গেছে একটা পিকনিক এবং একটা ব্রেকে একটু ভালো সময় কাটাবার জন্য শহরের বাইরে। সেখানে গিয়ে অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তো একজন ভাই তাদের যে কিনা যেতে পারেনি তার পরীক্ষার কারণে, শিহাব একমাত্র শিহাবই দেখছি বিপদ মুক্ত। অর্থাৎ এবং আমরা দেখেছিলাম শুরুতে যে শিহাব ও যখন যাচ্ছিল শিহাবের বুকের মধ্যে ভালো চলাটা করছিল, মানে তার ফিলিংটা ভালো ছিল না। যাই হোক, আমরা এত কথা না বলে দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, তারপরে আবারও ফিরে আসছি। আপনি আজকে তো আসলে আমার সঙ্গে আসছে
কি? আমি আমি কখন ওকে ডাকলাম? আমি তো সারা ঘর থেকে বের হইনি।
তাহলে মনিয়া তোর কথা বললো কেন?
আমি কি করে বলবো?
তুই যে সত্যি বলছিস সেটা আমরা কেন বিশ্বাস করবো?
আমি তো প্রায় সারা রাত কাল আকাশের সাথে গল্প করেছি, ওকে জিজ্ঞাসা করো। আর মুনিয়ার এমন ক্ষতি আমি কেন করব? ও তো আমার বোন।
আচ্ছা বুঝতে পেরেছি, এ নিয়ে পরে কথা বলবো।
আমাকে তুমি ব্যাপারটা খুলে বলো, আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। আচ্ছা নাই, তোর ওই যে ফ্রেন্ডটা আছে না, ওর কথা ঘুরিয়ে লাভ নেই, আমাকে বলতে হবে আজকে। আসলেই শুনতে চাস?
হ্যাঁ সত্যিটা শুনতে চাই। এই বাড়ি নিয়ে একটা কথা আছে, বুঝলাম না? এই বাড়িতে একটা সমস্যা আছে, এই বাড়িতে যারাই থাকতে আসে তারা ঠিকভাবে ফিরতে পারে না, আর যদি পারেও তাহলে সবার একসাথে যাওয়া হয় না।
এই ফাইলটা আমি কিন্তু সবসময় ভালো লাগে না। এই ধর, কি এটা?
একজনের ডায়েরি, সে নিজে এই বাড়ির কথা লিখেছে। আমি এখান থেকেই এই বাড়ির ঠিকানাটা পেয়েছি, কাজটা কিন্তু একদমই ঠিক হয়নি। অনেক ইন্টারেস্টিং, পড়ে দেখ।
তফিকের দেওয়া ডায়েরি খুলে পড়তে শুরু করে নাই, স্পষ্ট হাতের লেখা, তাও কেন যেন সবকিছুই খোলা দিচ্ছে নাই। কিন্তু কেন? ভয় পেয়ে গেছে সে? নাই পড়ার চেষ্টা করে, যে লিখেছেন তার লেখায় ভয়, আতঙ্ক আর ঘৃণা স্পষ্ট। নাই পড়তে শুরু করে, খুব বেশি কিছু লেখা নেই, শুধু লেখা, যারা আমার ডায়েরিটা পড়ছেন আমি তাদেরকে বলছি। হয়তো খুব বিরক্ত লাগতে পারে আমার লেখা পড়ে, কিন্তু আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু জানানো সম্ভব না, কারণ আমি নিজেও জানি না। আমি চাই কেউ জানুক, কেউ বের করুক এই রহস্যের সমাধান, নাহলে কেউ না কেউ হারাবে তার আপনজনকে। আমার যে ক্ষতি হয়েছে তা অন্য কারো হোক আমি তা চাই না। সেই বাসায় যারা যায় তারা আর ফিরতে পারে না, আর যদি ফিরতে পারে তাহলে একদম অন্য মানুষ হয়ে ফেলে। যারা দল বেঁধে যায় তারা ফেলে একা, একদম একা। পড়া শেষ করে ডায়েরি বন্ধ করতেই বুকের ভেতরটা কেঁপে উঠল নাইমের, হঠাৎ আগাম অশুভ বার্তা পেয়ে।
Thank you.
আমার মতো কাউকে, আমার মতো, আমার মতো সবাই শুধু কষ্টই পেল, শুধু কষ্টই পেল। কিন্তু আজকে আমি সবচেয়ে সুখী, আমি এখন অনেক সুন্দর, আমি অনেক সুখী। অনেক অনেক দিনের পুরানো, অনেক বেশি বিরক্ত লাগে, খেলনা করে খুশি মাঝে মাঝে দেখি দেখি আমার জিনিসটা কোথায়, এখানেই তো ছিল, কোথায় গেল, কোথায়, এখন এখন কিভাবে থাকবো? এখন এখন তো নতুন গুলোই আছে হাতের কাছে, তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়া যাক।
ওষুধটা তো লাগাতে দে,
আমার মুখটা দেখতে অনেক ভয় লাগছে, তাই না?
না, ভয় কেন লাগবে, একটু কেটেছে, ঠিক হতে বেশি সময় লাগবে না।
ঠিক হবে না এটা, আমি জানি আপনি, আমাকে দেখতে অনেক বাজে লাগবে।
এসব উল্টাপাল্টা কথা আমাকে বলবি না, শুধু আমাকে কেন, নিজেও ভাববি না, একদম না, সব ঠিক হয়ে যাবে সব।
আপনি, আমার কি মনে হয় জানো,
কি
আমাদের সামনে আরো অনেক বড় বিপদ।
কিসের বিপদ?
আমরা হয়তো আর বাসায় ফিরতে পারবো না,
আমরা কালই চলে যাচ্ছি, তৌফিককে বলবো যেন কাল সকালেই গাড়ি থেকে আসে।
আচ্ছা,
নেই এবার তো একটু ঘুমা, আমি আছি তোর কাছে।
কিসের শব্দ এটা? এই আকাশ, আকাশ, উফ, কিসের শব্দ হচ্ছে এত জোরে? আবার কারো কোনো বিপদ হলো না তো? না, গিয়ে দেখি। রাতে ঘরেও নেই, কি অসুবিধা তো নেই, আচ্ছা ওর কোনো বিপদ হল না তো? না, এগিয়ে গিয়ে দেখি।
নাইন, নাইন, নাইন,
আমাকে খুঁজছ? তার মানে তুই এভাবে মুনিয়াকে ভয় দেখেছিস, তাই না?
বেশি কথা আমার ঠিক পছন্দ না, কাজ বেশি কথা কম।
দেখ মাঝরাতে সব একদম ভালো লাগছে না, ঘরে চল।
যাব তো, এত তাড়া কিসের, আমার আবার এত তাড়া পছন্দ না।
ডাকবো আমি সবাইকে, এসব একদম নিতে পারছি না এবার। এসি তোর তোর মুখ থেকে রক্ত বেরোচ্ছে, নাইন
অনেকদিন আগের রক্ত বের হয়ে গিয়েছে, নতুন করে রক্ত খাবো তাই।
কি বলছিস এসব?
তুমি অনেক সুন্দর, অনেক সুন্দর।
নাইন, তুই এমন করছিস কেন, একটু স্বাভাবিক হও, তোর কি খারাপ লাগছে?
অনেক সুন্দর। আমি এখানে কিভাবে এলাম? ও মাথায় এত ব্যথা, ব্যথা করছে কেন? কিন্তু আমি বারান্দায় কখন এলাম? এখানে এত রক্তের দাগ কেন? আকাশ, খাট তো খালি, তাহলে কি? ভাইয়া, ভাইয়া, আবুমণি, মুনিয়া, তোমরা সব কোথায়? ভাইয়া, ভাইয়া,
মাথায় প্রচন্ড ব্যথা নিয়ে রুমের দিকে যেতেই নাই লক্ষ্য করে মেঝেতে স্পষ্ট রক্তের দাগ, একেবারে তাজা রক্ত। নাইম নিজেকে ভুল ভেবে রুমে ঢুকে যায়, কিন্তু খাটে তো আকাশ নেই। এত রাতে কোথায় গেল আকাশ? ভয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন, তারপর চিৎকার করে ডাকতে থাকে তফিক আর দর্শককে। নাইমের যাকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সবাই নিচে চলে আসে, এসে দেখে নাইম ভয়ে থরথর করে কাঁপছে।
কি হয়েছে, কাঁপছিস কেন
এত জোরে চিৎকার দিলে?
কথা বলছিস না কেন? একটু এত রক্ত কেন? তার কি হয়েছে? এত রক্ত কেন নাই?
আমার যখন হুশ ফেরে তখন দেখি আমি বারান্দায় পড়ে আছি, ঘরে এসে দেখি আকাশ ঘরে নেই, আর ঘরের পাশে এত রক্ত।
এখন কি হবে, করবো আমরা? কোথায় গেলি তফিক? তুই দাঁড়িয়ে আছিস যে, কিছু কর।
আমি তো কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় আসছে না।
সেভাবেই হোক, আমাদের কালই এই জায়গা ছাড়তে হবে। তার আগে তুই নাইমকে খুঁজে বের কর প্লিজ।
আমাদের পক্ষে এত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া সম্ভব না।
মানে কি বলছিস, কেন সম্ভব না?
এই বাসায় যারা আসছে তার সহজে যেতে পারে না।
কি বলছিস তুই, এখন কি হবে আমাদের? আমরা কিভাবে বের হবো এখান থেকে?
জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
সবকিছুর জন্য তুই দায়ী, তোর কথা শুনে আমরা এখানে এসেছিলাম, তুই সব জেনে শুনে আমাদেরকে এখানে নিয়ে এসে ফেলেছিস।
আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর তোরা, এতটা খারাপ এই বাড়ি আমি ভাবতেও পারিনি।
এবার যেভাবেই হোক নাইমকে খুঁজে বের কর।
পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে, কি হচ্ছে তা কেউ বুঝতে পারছে না। এই চোরের প্রথম থেকে বিপত্তি ছিল, মনের মধ্যে হাজারো প্রশ্নও ছিল, তারপরও এখানে এসে এতটা বিপদ হবে তা আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। মুনিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনায় সবাই ভয় পেলেও ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবেনি। যদি ভাবত তাহলে হয়তো এই দিন আর দেখতে হতো না। প্রায় অনেকক্ষণ ধরে খোঁজার পরেও নাইমকে খুঁজে পাওয়া গেল না। সারা বাসায় তখন রক্তের দাগ, কি করবে কেউ কিছু বুঝতে পারছে না। কি আছে বাড়িতে, আকাশই বা গেল কোথায়, কার কাছে আছে এই প্রশ্নের উত্তর?
আমি এই ডায়েরিটা পেয়েছিলাম, সব হন্টেড প্লেস নিয়ে যখন কাজ শুরু করি তখন এই বাসার সন্ধানটা পাই। যতটুকু শুনেছি তাতে এই বাসায় যারা আসে তারা স্বাভাবিকভাবে বাসায় ফিরে যেতে পারে না।
কোনো উপায় নেই, একটা হয়েছে তা নিয়ে বসে থাকলে সামনে আরো বিপদ, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে উপায় খুঁজে বের করতে হবে।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নাইম গেল কোথায়?
ওকে একেবারে কাল সকালে খুঁজতে হবে। এছাড়া আর কোনো উপায় দেখছি না। উনি একটা ভীষণ ভয় পেয়ে আছে, আর না আমার তো কোনো খবরই নেই।
ডায়েরির সব কথা আমি পড়িনি, আমার মনে হয় ওটা পড়া উচিত। যদি কিছু লেখা পাই
দেখ, যা করবি তাড়াতাড়ি কর।
এই কি ডায়েরি,
পড়ে দেখ কি লেখা আছে।
ডায়েরি খুলে পড়তে থাকে তৌফিক, আর জানতে থাকে এক অবিশ্বাস্য কাহিনী। আজ থেকে প্রায় 3 বছর আগে সাতজন বন্ধুর একটি দল আসে এই বাসায়। তখন জায়গাটি একটু উন্নত ছিল, বেশ কিছুদিন থাকার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বিপত্তি ঘটে পরের দিন রাতের বেলায়। সবাই যার যার মতো ঘুমোচ্ছিল, শুধু জেগেছিল রাফসান। বন্ধুদের মধ্যে সবচেয়ে কম কথা বলতো রাফসান, কোনো কিছু কারোর সাথে শেয়ারও করত না। সবাই ভেবেছিল মন খারাপ দেখে হয়তো রাতে ঘুমোতে যায়নি, কিন্তু কেউ ভাবতেও পারেনি তারা যাকে দেখছে সে রাফসান আসল রাফসান নয়। এক রাতের মধ্যে রাফসানের যেন অনেক পরিবর্তন চলে আসে, ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে কেমন এক রহস্যময় হয়ে ওঠে রাফসান। এইভাবে 3 দিন কেটে যাওয়ার পরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। বন্ধুদের আরেকজন হঠাৎ করে গায়েব হয়ে যায়, আর তার কোনো খোঁজ পাওয়া যায় না। তার নাম ছিল আকিব। আকিব ছিল বন্ধুদের সবার মধ্যে সবচেয়ে সুন্দর। নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি অহংকার ছিল আকিবের। আকিবকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাহলে বেশ কিছুদিন পরে নিখোঁজ হয়ে যায় আরো একজন। সবার মধ্যে একটা ভয় ঢুকে যায়, কি করবে বুঝতে পারে না। এই বাসা থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সবাই মিলে বের হয়ে যায় এই বাসা থেকে, কিন্তু রাস্তা খুঁজে পায় না। যেদিকেই যায় ঘুরে ফিরে এই বাসার সামনে এসে পড়ে। সারাদিন চেষ্টার পর ব্যর্থ হয়ে ফিরে আসে এই বাসায়। হয়তো আর কখনো নিজেদের বাসায় ফেরা হবে না। ভয়ে ভয়ে দিন কাটতে থাকে তাদের। রাত হলে সবাই এক ঘরে চলে আসে, কেউ যেন কাউকে ছাড়া একা কোথাও যায় না। এদিকে ভয়ের দিনগুলো যেন শেষই হয় না। ফোনে নেটওয়ার্ক যেন সব জায়গাতে থাকলেও শুধু এই বাসাতেই নেই। খারাপ দিনগুলো যেন ক্রমেই এগিয়ে আসতে থাকে। এমনই একদিন রাতের বেলা সবার ঘুম ভাঙে এক অদ্ভুত শব্দ শুনে। শব্দটা কিছুটা জানোয়ারের করা শব্দের মতো। ভয়ে আতঙ্কে কুঁকড়ে যায় সবাই। তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে শব্দটা, যেন আরো কাছে এগিয়ে আসছে। একটা পর্যায়ে শব্দটা খুব বেড়ে যায়। সবাই বুঝতে পারছে দরজার ঠিক পাশ থেকে আসছে শব্দটা, কিন্তু উঠে গিয়ে দেখার সাহস করেনি। মনে মনে সবাই নিজেদের প্রাণ ধিক্কা দিতে থাকে। পড়তে পড়তে একটা পর্যায়ে পড়া থামিয়ে দেয় তখন। সেই শব্দটা এখন তারাও শুনতে পাচ্ছে।
তাহলে
এই বাসা থেকে পালানোর রাস্তা নেই।
শক্ত করে লাগানো তো?
হ্যাঁ, কিন্তু অনেক জোরে ধাক্কা দিলে দরজা ভেঙে যেতে পারে। আমি দেখছি যে ডায়েরিটা লিখেছে তিনি কিভাবে বাঁচবো তাও তো লেখা থাকবে। আচ্ছা, আমরা একবার পালানোর চেষ্টা করব, দেখি কি হয়। কিন্তু এত রাতে পালানোর চেষ্টা করলে যদি জানোয়ারটার সামনে পড়ে যায় তাহলে চেষ্টা করতে তো দোষ নেই, ঘরে বসে ভাবলে বিপদ আরো বাড়বে।
এখন কি হবে আমাদের?
তুমি এখান থেকে বের হওয়ার কোনো জায়গা দেখছি না।
কুয়াশা কুয়াশা কুয়াশা
কুয়াশা।
দ্বিতীয় পর্বে আমরা দেখলাম একটি ডায়েরি থেকে অনেক কিছু তথ্যই জানা যায়, কিন্তু তারপরে রহস্য সমাধান কিন্তু এখনো হয়নি, এখন আমরা জানি। এবং খুবই ভয়াবহ পরিস্থিতি সেখানে, যেখানে তৌফিক, নাইম, নসির, মুনিয়া তারা বেড়াতে গিয়েছিল, সেখানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। তো কথাটা বাড়িয়ে চলে যাচ্ছি একদম শেষ পর্বে, যেখানে রহস্যের সমাধান রয়েছে। আপনি সত্যি কুয়াশা রেডিওতে সঙ্গে আছি স্বামী, গল্প শেষে আবার ফিরছি।
কি হলো বলুন, কে আপনি, কি চান, কেন এমন করছেন?
ওকে ওকে নিতে এসেছি।
কাকে?
সবচেয়ে সুন্দর মানুষটাকে।
কেন, কি ক্ষতি করেছি আমরা, কি দশ আমাদের?
সুন্দর সুন্দর মানুষ আমার লাগবে, আমার লাগবে খুব দরকার, সুন্দর মানুষের ভীষণ দরকার।
আমাদের যেতে দিন, যেতে দিন আমাদের।
নতুন মানুষের মানুষ আলাদা করতে হবে।
আপনি মুনিয়া ঠিক আছো তোমরা?
হ্যাঁ, কিন্তু আমরা কোথায় যাবো ভাইয়া?
যেভাবেই হোক পালানোর একটা রাস্তা খুঁজে বের করে নিতে হবে, তাহলে আমরাও আকাশ আর তৌফিকের মতো
ভাইয়াকে ওই ভয়ঙ্কর লোকটা মেরে ফেলেছে, তাই না? আসছে না তো?
মনে হয় না, ওর পুরো খেয়াল এখন ভাইয়ের দিকে। আমরা যে পালাচ্ছি তা খেয়াল করতে পারিনি।
যখন খেয়াল করবে তখন?
তার আগে আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে।
আমার কেন যেন মনে হচ্ছে ডায়েরিটা সব লেখা আছে।
ওটা তো ঘরে ফেলে এসেছি।
আচ্ছা তুই ফোন বের করে দেখ তো, কোনো কল যায় কিনা।
না, কল যাচ্ছে না।
এক কাজ কর, মেসেজ পাঠা, যদি অনেকক্ষণ পরে হলেও যায় তাও ভালো।
আপনি কি ইচ্ছা ওইটা? কোনটা? ওই যে
তারা তো দেখি তো মানুষের মাথা, এত মানুষকে মেরে ফেলা হয়েছে,
খুব বিপদে পড়েছি। সামনে ভীষণ বিপদ।
সত্যিকার দিকে এগিয়ে আসছি।
আপনি এই যে এই ঘরটা দেখো,
এই ঘরে আপাতত লুকিয়ে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখানে লুকিয়ে থাকলেও আমাদের খুঁজে পাবে না।
চলে আসে তাড়াতাড়ি, এখানে সুরঙ্গ মতো একটা জায়গা আছে,
হয়তো এদিকে বাইরে যাওয়ার কোনো গোপন রাস্তা আছে।
কিন্তু কিন্তু ভাইয়াদেরকে ওই ভয়ঙ্কর লোকটা ধরে নিয়ে গেল, ভাইয়াদের কি হবে?
মুনিয়া, আগে আমরা তো বের হই, তারপর পুলিশ নিয়ে এখানে আবার আসবো, একদম ভাবিস না।
আশেপাশে তো বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না।
আপনি এটা দেখো, কোথায় দিলি? এখানেই তো ছিল, সাথে এটাও পেয়েছি।
মুনির হাত থেকে ফটো অ্যালবাম আর ডায়েরিটা নিল নওশীন। অনেকদিন আগের তা দেখে বোঝা যাচ্ছে ঘরটা প্রায় অনেক বছর ধরে বন্ধ ছিল। ভাঙা জিনিসপত্রের আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখেছে ওরা তিনজন। যে ভাবেই হোক বের হতেই হবে ওদেরকে। ফটো অ্যালবামটা খুলে দেখতে লাগলো নওশীন। অ্যালবামের সবকটা ফটোর গ্রুপ ফটো, পরিবারের সবাইকে হাসি খুশি দেখা যাচ্ছে সব ছবিতে। হঠাৎ করে চোখ ফিটে উঠে নওশীনের। ওদের কি আর নিজের আপনজনের কাছে ফেরা হবে? ছবিগুলো ভালো করে দেখতে থাকে নওশীন। হঠাৎ একটা ছবিতে এসে চোখ আটকে যায়।
দেখ, এই বাসায় একটাই ছেলে ছিল।
হ্যাঁ, সবে অনেক আদর করতো বলো।
তবে সব ছবিতে এভাবে হয়ে থাকার কথা না, দেখে মনে হচ্ছে খুব কষ্টে ছিল।
কিন্তু ওনারা এখন কোথায়?
হয়তো এখান থেকে চলে গেছে। ওদেরকে রেখে দে,
দাও
মুনিয়া ডায়েরিটা দে তো। ইমতিয়াজ হাসান নামের একজন ভদ্রলোকের ডায়েরি এটা, পড়ে দেখে কি লেখা আছে।
ডায়েরির পাতা উল্টাতে থাকে নওশীন। হঠাৎ চোখে পড়ে একটা নাম, ইমতিয়াজ হাসান। নওশীন প্রথম কয়েকটা পাতা উল্টে হঠাৎ থমকে যায়। প্রথম দিকে লেখাগুলো কালো কালি দিয়ে লিখলেও 13 নম্বর পেজ থেকে সব কালি দিয়ে লেখা, এবং লেখার উপরে বিপদ সংকেত চিহ্ন আঁকা। নওশীন ধীরে ধীরে চাপা কণ্ঠে পড়তে শুরু করে। লেখাটা অনেক বছর আগে, তাই আমাদেরও ফিরে যেতে হবে অতীতের সেই সময়ে, যে সময় এই ঘটনার সূত্রপাত।
সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আমি প্রথম প্রথম যখন এই বাড়িতে আসি তখন সুজন অনেক ছোট, আমাকে দেখে ভীষণ খুশি হতো। এই বাড়িতে এসে খাপ খাওয়াতে আমার জন্য একটু সময় লাগে। সাকিয়াকে বিয়ের অনেকদিন পর জানতে পারি সুজনের আসল পরিচয়। ও যে এই বাড়ির ছেলে না তা বাইরে থেকে বোঝা যাবে না। আমিও প্রথম প্রথম বুঝতে পারিনি। সাকিয়াকে নিয়ে যতবার এই বাড়িতে এসেছি ততবারই একটা জিনিস খেয়াল করেছি, বাড়ির একমাত্র ছেলের সাথে সবাই খারাপ ব্যবহার করে, কেউ যেন ভালোভাবে কথাই বলতে পারে না। আমার প্রথম প্রথম খুব অদ্ভুত লাগে ব্যাপারটা। বাড়ির একমাত্র ছেলেরা তো সবার চোখের মণি হয়ে থাকে, তাহলে সুজনের সাথে এমন ব্যবহার কেন? কৌতূহল ধরে রাখতে না পেরে সাকিয়াকে জিজ্ঞেস করে বসি একদিন। একটা কথা জিজ্ঞেস করবো?
বলো।
তুমি রাগ করবে না তো?
তুমি যদি বলো যে কাল অথবা পরশু তোমার সাথে বাসায় চলে যেতে হবে তাহলে তো রাগ করবই।
আরে না না, আমি সে কথা বলবো না।
তাহলে কি বলবে, তাড়াতাড়ি বলো।
বাইরে থেকে আসার সময় দেখলাম সুজন বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে। কিছু কি হয়েছে?
কোথায়, না তো। আর সুজনের কান্না তো নতুন কিছু না, কারো কথায় কষ্ট পেলে ও সবসময় বারান্দায় দাঁড়িয়ে কাঁদে। আহারে, কষ্ট লাগে ওর জন্য। ভাগ্য ভালো হয়েও শান্তি পেল না।
বুঝলাম না তোমার কথা। ওকে বকা দেয় কেন? ও তো দুষ্ট ছেলে না, ও সবসময়ই তো চুপচাপ দেখি।
তুমি কি জানো যে ও এ বাড়ির ছেলে না?
না তো, আজকে মাত্র শুনলাম। এ বাড়ির ছেলে না ও?
শোনো তাহলে, আমার বাবা হলো সবার বড়, আমরা 4 বোন, আর মেজ চাচার কোনো সন্তান নেই। ছোট চাচারও 3 মেয়ে। ছোট চাচার একদম ছোট মেয়ে যখন হয় তখন সবাই আশা করেছিল যে এই বাসায় এবার একটা ছেলে আসবে। তা যখন হলো না তখন আমার বড় দাদি খুবই কষ্ট পেলেন।
তারপর
তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এই পরিবারে কোনো ছেলে না আসলে তিনি সব সম্পত্তি অন্য কাউকে দান করে দেবেন। এ কথা শুনে আমার মেজ চাচার মাথা নষ্ট হয়ে গেল। অবশ্য ছোট চাচাও বেশ চিন্তায় পড়ে গেছিলেন।
উনি কি কথাটা সত্যি সত্যি বলেছিলেন?
হ্যাঁ, উনি সাধারণত যা বলেন তাই করেন, আর সেই জন্যই আমার মেজো চাচা একটা বুদ্ধি বের করলেন। মেজো চাচিকে নিয়ে বেশ কয়েক মাসের জন্য চলে গেলেন আরেকটা জায়গাতে, তারপর যখন ফিরলেন তখন সাথে ছিল সুজন।
আচ্ছা, তখন ওর বয়স কত ছিল?
ধরো 2-3 মাস।
তোমার দাদি কি জানতে চাইলেন?
দাদি কিছু জানার আগেই মেজো চাচা বললেন যে সুজন তাদেরই সন্তান, আর দাদি এতটাই খুশি হয়ে যান যে আর কিছুই চিন্তা করেনি।
তারপর কি হলো?
তারপর দাদি যতদিন বেঁচে ছিল ততদিন সুজনের আদরের কোনো কমতি ছিল। দাদি সবসময় সুজনকে নিজের কাছে রাখতেন, সুজন ছিল এই বাড়ির প্রত্যেকের চোখের মণি।
ও, তারপর তোমার দাদি মারা যাওয়ার পর ও সবার চোখের বালি হয়ে গেছে, তাই তো?
তবে এর পেছনে আরো একটা কারণ আছে।
কি কারণ?
তুমি খেয়াল করে দেখবে আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ সুন্দর, একমাত্র সুজন। এই জন্যই সবাই ওকে আরো বেশি পরিমাণে অবহেলা করে।
আমি তো ভাবতেও পারছি না, নিজেদের দরকারে শিশুটাকে তারা ব্যবহার করেছে, এখন তারই এত অবহেলা, তাও আবার সে সুন্দর না সেই জন্য।
আমার বাবা কিন্তু সুজনকে অনেক আদর করে। এখনো দুইজন মানুষ আছেন যারা আসলেই সুজনকে আদর করে, এক আমার বাবা, দুই ছোট চাচা।
সুজনের আসল পরিচয় জানো?
হ্যাঁ, ও গ্রামের কোনো একটা গরিব পরিবারের ছেলে, লালন পালন করতে পারবে না তাই দিয়ে দিয়েছে।
ও আচ্ছা, ওকে আমার কাছে একটু পাঠিয়ে দিও।
স্বার্থপরের পৃথিবীতে সময়ের সাথে সাথে সবাই স্বার্থপর হয়ে যায়। স্বার্থপর হওয়ার দোষের কিছু না, বরং সফল হতে গেলে এর প্রয়োজন অনস্বীকার্য। স্বার্থপরতা তখনই দোষের হয় যখন তা আমি আমার সীমানা পার হয়ে অন্যের স্বার্থের ক্ষতি করে। অন্যের ক্ষতি না করে স্বার্থপর হওয়া যায়। সুজনের ক্ষেত্রে তা হয়নি। নিজেদের দরকারে একটি শিশুকে ব্যবহার করার পরে যখন আর দরকার থাকে না, তখন এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? না, যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। আর এই পৃথিবীতে খারাপ সবকিছুই একদিন শেষ হয়ে যায়, হয়তো কখনো খুব ভালোভাবে, আবার কখনো এতটাই ভয়ঙ্কর ভাবে যে মানুষ চিন্তাও করতে পারে না। সময়ের সাথে সাথে সুজন বড় হতে থাকে, সে একজন প্রাপ্তবয়স্ক যুবক এখন, কিন্তু এখনো তাকে প্রতিনিয়ত একটা কথাই শুনতে হয়, আর সেটা হলো, তুমি দেখতে কুৎসিত সুজন, তোমাকে দেখতে ভয় লাগে, তুমি আমাদের মতো সুন্দর না। গায়ে পড়তে পড়তে নওশীন এতটাই গভীরে ঢুকে গিয়েছিল যে লক্ষ্যই করল না তার পাশে নাইমের চোখ লাল হয়ে গিয়েছে। নওশীন পড়তে পড়তে পাতা উল্টোতে থাকে, আরো বেশ কয়েক পাতা এখনো বাকি আছে।
প্রায় 6 মাস পর একদিন এসে শুনি সুজন এক মেয়েকে খুব পছন্দ করেছে, কিন্তু সুজন দেখতে ভালো না হওয়ায় সেই মেয়ে তাকে প্রত্যাখ্যান করেছে। নিজের ওপর রাগ, ক্ষোভ, ঘৃণা থেকে সুজন নিজেই নিজের মুখ কেটেছে, গালে, কপালে, বিভিন্ন জায়গাতে ব্লেডের দাগ। সুজনকে অনেক বোঝানোর পরও কাজ হলো না, এক পর্যায়ে থাকতে না পেরে আত্মহত্যা করে সুজন। আর তারপরই এ বাড়িতে নেমে আসে অভিশাপ। এই বাড়িতে কেউ থাকতে পারে না, বিশেষ করে যারা খুব সুন্দর মানুষ, তারা হঠাৎ করে গায়েব হয়ে যায়। কোথায় যায়, কেন যায়, কেউ বলতে পারে না। সুজনের মৃত্যুর প্রায় 1 বছরের মধ্যে এই বাসার সবাই মারা যেতে থাকে, আর যারা দেখতে বাকিদের চেয়ে একটু খারাপ তাদের উপর ভর করে সুজনের আত্মা। সুজনের আত্মা যে কোনো সময় যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে। যাদের উপর সুজনের আত্মা ভর করে তারা রাতে ঘুমের মধ্যে ঘর থেকে বের হয়ে যায়। সুজনের আত্মা প্রতিশোধ নিতে রয়ে গেছে, সুন্দর মানুষদের মেরে তাদের চামড়া নিজের মুখে লাগিয়ে আনন্দ পায়, তৃপ্তি পায় সে। তার আত্মাকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হল সুজনের সব ছবি পুড়িয়ে দেওয়া, তাহলেই অভিশাপ মুক্ত হবে এই বাড়ি।
পড়া শেষ করার আগে নওশীন এক অদ্ভুত শব্দ শুনতে পায়, আর শব্দটা আসছে নাইমের দিক থেকে। নওশীন পাশে তাকাতেই চমকে ওঠে।
মনিয়া, রান্নাঘরে মেস নিয়ে আয়। আপনি খুঁজে পাচ্ছি না তো, আপনি ওই দিকে এগিয়ে আসছে, আমাদের দিকে এগিয়ে
আসছে। চলো
না, আমরা যাবো না। তুমি নাইম না, তুমি সুজন।
আপনি এই যে বেশ, এই নাও আগুন জ্বালিয়ে দেয়।
আপনি এই যে একটি ছবি বলল, আর কোন ছবি নেই তো? না, আর নেই।
ভোর হয়ে গেছে, জানালা দিয়ে আলো এসে পড়ছে বাড়িটার থেকে। কি করে অনেক বছর পরে যেন আবার ওই বাড়িতে আলো এসেছে। ঘর থেকে বের হয় নওশীন আর মুনিয়া। ঘরের সামনে পড়ে আছে তৌফিক, নাইম, আকাশ সহ আরো অনেক মানুষের ক্ষত বিক্ষত। প্রতিটি মৃতদেহের মুখের চামড়া তুলে নেওয়া হয়েছে। মুনিয়াকে ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নওশীন। বাইরে যাওয়ার রাস্তাও খুঁজে পেয়েছে। এসেছিল পাঁচজন, কিন্তু আজ তাকে ফিরে যেতে হচ্ছে শুধু মুনিয়াকে নিয়ে। পৃথিবীতে সবকিছুরই শেষ আছে। কোনোটা হয় ভালোভাবে, আর কোনোটা হয়তো খুব মর্মান্তিক হবে। শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প, যার নাম হোপ। লিখেছেন ফাতেমা চাইনি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফরজান এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। জানিয়ে দিচ্ছি যারা আজকের গল্পে অভিনয় করেছেন তাদের নাম ছিল তফিকের চরিত্রে ছিলেন রিফাত, নাইমের চরিত্রে আবির, আকাশের চরিত্রে রেহান, নওশিনের চরিত্রে সাকি, ইমুলিয়ার চরিত্রে জাসিয়া, ইমতিয়াজ হাসানের চরিত্রে মঞ্জু, সাকিয়ার চরিত্রে শেমিলা। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবার ওই কুয়াশা এক্সপ্রাইজ এবং কুয়াশা দিয়ে হাজির হচ্ছে আমি শারমিন। সেই পর্যন্ত এগুলির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.